শ্রোতা বন্ধুরা, শান্তি আপনাদের সহবর্তী থাকুক। আল্লাহর নামে আপনাদের অভিবাদন জানাই। শান্তির আল্লাহ, যিনি ধার্মিকতার পথ প্রতিষ্ঠিত করেছেন, তিনি চান যেন প্রত্যেকেই সে পথ সম্পর্কে জানতে পারে এবং আত্মসমর্পণ করে, এবং সত্যিকারের শান্তি যেন চিরদিন তাদের সাথে থাকে। আপনাদের অনুষ্ঠান ধার্মিকতার পথ নিয়ে আজ উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। গতদিনের অনুষ্ঠানে আমরা উদ্ঘাটন করেছিলাম যে একজন নবী যেটুকু কর্তৃত্বের অধিকারী হয়ে থাকেন, ঈসা মসীহ তার চেয়ে অনেক বেশি কর্তৃত্বের অধিকারী ছিলেন। ঈসা মসীহ সম্পূর্ণভাবে আল্লাহর শক্তিতে পরিপূর্ণ ছিলেন। মাংসিক শরীরে আল্লাহর সমস্ত শক্তিই তার মধ্যে বিদ্যমান ছিল, আর এ কারণেই তিনি ঝড় থামাতে, ভূত তাড়াতে, রোগীদের সুস্থ করতে এবং অন্ধদের দৃষ্টি ফিরিয়ে দিতে, এমনকি মৃত ব্যক্তিকে জীবন দান করতে পেরেছিলেন। আজ আমরা সুসংবাদের বা ইঞ্জিলের তৃতীয় খণ্ড থেকেই আমাদের পাঠ চালিয়ে যাব এবং শুনব কিভাবে ঈসা জনতাকে গল্পের মাধ্যমে শিক্ষাদান করতেন। ঈসা অধিকাংশ সময়ই গল্পের মধ্যে দিয়ে সত্যটাকে তুলে ধরতেন, কারণ যেসব লোকজন তাকে অনুসরণ করত তার বেশিরভাগই প্রকৃতপক্ষে আল্লাহর কালাম জানার জন্য আগ্রহী ছিল না। তারা চাইত যেন ঈসা তাদের শারীরিক অসুস্থতাকে সুস্থ করেন, কিন্তু তারা চাননি যেন তিনি তাদের গুনাহপূর্ণ হৃদয়কে পাক করেন। সেই সাথে ধর্মীয় নেতারাও ঈসার পিছনে নাছোড়বান্দা হায়নার দলের মতো লেগে থাকত, যেন সুযোগ পেলেই তার কথার ভুল ধরে তাকে দোষী প্রমাণিত করতে পারে। যখন তারা জামাতে উপস্থিত থাকত, ঈসা তখন গল্পের মাধ্যমে জনতাকে শিক্ষাদান করতেন, কিন্তু তিনি যখন তার প্রকৃত সাহাবিদের সাথে একান্তে থাকতেন, তখন তাদেরকে সেই সকল গল্পের অর্থ বুঝিয়ে বলতেন। আল্লাহর ইচ্ছা যেন প্রত্যেকেই সত্য জানে এবং নাজাত লাভ করে, কিন্তু আমাদের হৃদয়ে যদি এক গুয়েমিতে ভরা থাকে, তাহলে আল্লাহ আমাদের কাছে তার সত্য প্রকাশ করবেন না। অধিকাংশ মানুষই ধন সম্পদের পিছনে দৌড়ায়, কিন্তু আল্লাহ চান যেন আমরা সত্য অনুসন্ধানের জন্য ছুটি। বাদশাহ সুলাইমান লিখেছেন,
যদি রূপা খুঁজবার মতো করে সুবুদ্ধির তালাশ করো আর গুপ্ত ধনের মতো তা তালাশ করে দেখো, তাহলে মাবুদের প্রতি ভয় কি তা তুমি বুঝতে পারবে আর আল্লাহর সম্বন্ধে জ্ঞান পাবে।
আপনি কি করছেন? আপনি কি টাকা পয়সা বা অন্যান্য যে কোনো প্রকার সম্পত্তির চেয়ে আল্লাহর সত্যের জন্য বেশি আকাঙ্ক্ষী? আপনার দিলে এবং চিন্তা চেতনায় কি আল্লাহর কালামের সত্য সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে? হতে পারে আপনি জানেনই না আল্লাহর দৃষ্টিতে আপনার দিলের সত্যিকারের রূপটি দেখতে কেমন। তাহলে মাবুদ ঈসার বলা একজন চাষির গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমরা সুসংবাদের তৃতীয় খণ্ড লুক থেকে পড়ছি। এর অষ্টম অধ্যায়ে লেখা আছে,
সেই সময় ভিন্ন ভিন্ন গ্রাম থেকে অনেক লোক ঈসার কাছে এসে ভিড় করল। তখন তিনি তাদের শিক্ষা দেবার জন্য এই গল্পটা বললেন। একজন চাষি বীজ বুনতে গেল। বীজ বুনবার সময় কতগুলো বীজ পথের পাশে পড়ল। লোকেরা সেগুলো পায়ে মারাল এবং পাখিরা এসে খেয়ে ফেলল। কতগুলো বীজ পাথুরে জমিতে পড়ে গজিয়ে উঠল, কিন্তু রস না পেয়ে শুকিয়ে গেল। আবার কতগুলো বীজ কাঁটা বনের মধ্যে পড়ল, পরে কাঁটা গাছ সেই চারাগুলোর সঙ্গে বেড়ে উঠে সেগুলো চেপে রাখল। আবার কতগুলো বীজ ভালো জমিতে পড়ল এবং বেড়ে উঠে একশো গুণ ফসল দিল। এই কথা বলবার পরে ঈসা জোরে বললেন, যার শুনবার কান আছে সে শুনুক। এরপরে তার সাহাবিরা তাকে সেই গল্পের অর্থ জিজ্ঞাসা করলেন। তখন ঈসা বললেন, গল্পটার মানে এই, বীজ হল আল্লাহর কালাম। পথের পাশে পড়া বীজের মধ্যে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই কালাম শোনে বটে, কিন্তু পরে ইবলিশ এসে তাদের দিল থেকে তা তুলে নিয়ে যায়, তাতে তার উপর ঈমান আনতে পারে না বলে নাজাত পায় না। পাথুরে জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে যারা সেই কালাম শুনে আনন্দের সাথে গ্রহণ করে, কিন্তু তাদের মধ্যে তার শিকড় ভালো করে বসে না, তাই তারা অল্পদিনের জন্য ইমান রাখে, কিন্তু যখন পরীক্ষা আসে তখন পিছিয়ে যায়। কাঁটাবনের মধ্যে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা তা শোনে কিন্তু জীবনপথে চলতে চলতে সংসারের চিন্তাভাবনা, ধন সম্পত্তি এবং সুখভোগের মধ্যে তারা চাপা পড়ে যায়। তাতে তাদের জীবনে কোনো পাকা ফল দেখা দেয় না। ভালো জমিতে পড়া বীজের মধ্য দিয়ে তাদের সম্বন্ধে বলা হয়েছে, যারা সৎ ও সরল মনে সেই কালাম শুনে শক্ত করে ধরে রাখে এবং তাতে স্থির থেকে জীবনে পাকা ফল দেখায়।
আপনি কি গল্পটির অর্থ বুঝতে পেরেছেন? এই গল্পে আমরা মাটি এবং বীজ এর বিষয় শুনলাম। এখানে বীজ দ্বারা কি বোঝানো হয়েছে? মাবুত ঈসা কি বলেছেন? তিনি বলেছেন, বীজ দ্বারা আল্লাহর সত্য কালামকে বোঝানো হয়েছে। আর মাটি দ্বারা কি ইঙ্গিত করা হয়েছে? মানুষের দিলকে এখানে মাটি দ্বারা ইঙ্গিত করা হয়েছে। হ্যাঁ, আল্লাহর কালাম ভালো বীজের মতোই, কারণ এটা জীবন্ত এবং এই কালামেই আপনাকে অনন্ত জীবন দান করে এবং আপনার দিলে সত্য রহমত নিয়ে আসতে সক্ষম। কিন্তু মানুষের দিল মাটির মতোই, যা কিনা শুকনো এবং কঠিন। চলুন আমরা এই বিষয়ে একটু চিন্তা করি। গল্পটির মধ্যে আমরা কয় ধরনের মাটির বর্ণনা পেয়েছি? আমরা দেখেছি চার ধরনের মাটির উপর বীজ বপন করা হয়। প্রথমত, কিছু বীজ রুক্ষ পথের পাশে পড়েছিল। দ্বিতীয়ত, অন্য কিছু বীজ পাথরে ভরা মাটির উপর পড়েছিল। তৃতীয়ত, আবার কিছু বীজ এমন মাটিতে পড়েছিল যা কিনা কাটা গাছে ভরা। চতুর্থত, তবে কিছু পরিমাণ বীজ আবার ভালো জমিতেও পড়েছিল। প্রথমত, ঈসা শিক্ষা দিয়েছেন দুনিয়াতে এমন অনেক মানুষ আছে যাদের দিল হাঁটার রাস্তার মতো শক্ত। কিছু কিছু মানুষের হৃদয় জমাট বাঁধা সিমেন্টের মতো শক্ত। যদি সেরকম শক্ত রাস্তার উপর কোনো বীজ পড়ে, তাহলে তার অবস্থা কেমন হতে পারে? তা কি অঙ্কুরিত হতে পারবে অথবা ফসল ফলাতে সক্ষম হবে? কখনোই না, এটা কোনোভাবেই অঙ্কুরিত হতে পারবে না। হয়তো কোনো পথচারী এর উপর দিয়ে হেঁটে যাবে অথবা কোনো পাখি উড়ে এসে তা খেয়ে ফেলবে। বহু মানুষেরা আছে যাদের দিল ঠিক এরকমই, এরকম শক্ত মাটির মতো যাদের দিলের অবস্থা। তারা ঠিক এমন স্বভাবের লোক যারা নবীদের কিতাবের লেখাগুলোর প্রতি কখনও মনোযোগ দেয়নি, যার ফলে তারা জগতের নাজাতদাতা ঈসার উপর ঈমান আনেনি। তারা কেবলমাত্র তাদের নিজস্ব চিন্তাধারাকেই প্রাধান্য দিয়েছে অথবা তাদের পূর্বপুরুষদের গতানুগতিক নিয়মকানুনকেই অনুসরণ করে আসছে। পথের পাশে পড়া বীজ থেকে যেমন কোনো জীবন উৎপন্ন করতে পারে না, তেমনি তাদের দিলকেও আল্লাহর কালামের সত্য সজীব করতে পারে না। ঈসার দ্বিতীয় যে ধরনের মাটির বর্ণনা দিয়েছিলেন তার বেশিরভাগই পাথুরে, তাতে মাটির পরিমাণ খুবই কম ছিল। পাথুরে মাটির দ্বারা যেসব হৃদয়কে বোঝানো হয়েছে, যা আল্লাহর কালাম শুনে খুব সহজেই আনন্দের সাথে তা গ্রহণ করে কিন্তু বেশিক্ষণ স্থায়ী থাকে না, কারণ আল্লাহর কালাম তাদের অন্তরে দৃঢ়ভাবে অঙ্কুরিত হয় না। এই ধরনের শ্রোতারা মুখে স্বীকার করে যে তারা ঈমান এনেছে, কিন্তু যখনই প্রলোভন আসে কিংবা কালামের সত্যের জন্য নির্যাতনের সম্মুখীন হয়, তখন সে সত্যের পথ থেকে ফিরে আসে। এরকম অনেক মানুষ আছে। আল্লাহর কালাম তাদের অন্তরে গভীরভাবে জায়গা করে নিতে পারে না, কারণ আল্লাহর কাছ থেকে প্রশংসিত হওয়ার চেয়ে মানুষের প্রশংসা পাবার জন্য তারা বেশি উন্মুখ হয়ে থাকে, যার ফলে আল্লাহর কালাম তাদের কাছে অর্থহীন হয়ে থাকে। ঠিক যেমন পাথুরে জমিতে পড়া বীজ অঙ্কুরিত অবস্থায় পড়ে থাকে। তৃতীয় যে জমির বর্ণনা দেওয়া হয়েছে তা কাটায় পরিপূর্ণ। এরকম জমির উপর পড়লে সে বীজের অবস্থা কেমন হয়? তা কি ফসল উৎপন্ন করতে পারে? না, কখনোই না। ফলবতী হবার পূর্বেই কাঁটা গাছগুলো তাকে চেপে ধরে রাখে। কাঁটাবনের জমি দ্বারা এমন লোকদের হৃদয়কে বোঝায় যারা আল্লাহর কালাম শোনে কিন্তু জগতের মায়া, ধন সম্পদের প্রতি তীব্র আকর্ষণ এবং লোভ লালসা তাদের আঁকড়ে ধরে রাখে। এতে তারা কালাম ভুলে যায়, ফলে তা আর কার্যকরী হতে পারে না। আদম সন্তানদের অনেকের দিলেই এমন কণ্টকময় জমির মতো। তারা চিন্তা করে, হ্যাঁ, কোনো একদিন অবশ্যই আমি নবীদের কিতাবগুলো পড়া শুরু করব ইনশাল্লাহ। আল্লাহ যদি চান আমার সময় হলেই আমি আল্লাহর কালাম শুনব। কিন্তু শয়তান খুব ভালোভাবেই জানে যে এই ধরনের লোকেরা কখনোই আল্লাহর কালাম শুনে তা বোঝার জন্য সময় বের করতে পারবে না। বিভিন্ন সমস্যা ও প্রয়োজন প্রতিদিনই তাদের মন মানসিকতা ও চিন্তাধারাকে প্রভাবিত করবে। তাদের অনেক পরিশ্রম করতে হবে, টাকা রোজগার করতে হবে, বাজারে যেতে হবে, বেচাকেনা করতে হবে, পড়াশোনা করতে হবে, ঘুমাতে হবে, আরও কত কি। আপনার কি এরকম অভিজ্ঞতা আছে? আপনার জীবনও কি বিভিন্ন চাহিদা ও চিন্তায় জর্জরিত হয়ে পড়েছে, যার ফলে আপনি আপনার সমস্ত হৃদয় দিয়ে কখনো আল্লাহর সত্য অনুসন্ধানের জন্য সময় বের করতে পারেননি? ভুলে যাবেন না, যে কোনো সময়ে মৃত্যু উপস্থিত হয়ে আপনাকে মৃত্যুর পরবর্তী অবস্থায় নিয়ে দাঁড় করাতে পারে। ঠিক যেদিনই আপনি বুঝতে পারবেন যে কোনটি সত্য ছিল আর কোনটি মিথ্যা ছিল। কিন্তু আপনার জীবনদশায় যে সত্য জেনেও আপনি তা গ্রহণ করেননি অথবা তার বাধ্য হয়ে চলেননি, তখন কিন্তু সে জানার আর কোনো মূল্য থাকবে না, কারণ তখন খেদমত করার আর সুযোগ পাবেন না, ফলে আপনি চিরকালের জন্য হারিয়ে যাবেন। চতুর্থ যে মাটির বর্ণনা দেওয়া হয়েছিল তা ছিল ভালো মাটি। কৃষক যে উৎকৃষ্ট ও ভালোভাবে চাষ করা মাটিতে বীজ বপন করেছিল তা অঙ্কুরিত হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল এবং এত ফলন হয়েছিল যে সে যা বুনেছিল তার চেয়ে শতগুণ বেশি ফসল সে সংগ্রহ করতে পেরেছিল। ভালো মাটিতে বোনা বীজ সে সকল হৃদয়কেই নির্দোষ করে যা আল্লাহর কালাম মনোযোগ সহকারে শোনে, ইমানদারি দিলে তা যত্ন সহকারে ধরে রাখে, ফলে ধার্মিকতা ও অনন্তকালীন জীবন লাভ করে। আল্লাহর কালাম জীবন্ত ও শক্তিশালী এবং যারা নম্রতায় ও সৎভাবে তা গ্রহণ করে তাদের জীবনে তা অনন্ত জীবন ও ধার্মিকতা দান করেন। সংক্ষিপ্তাকারে ঈসা তার গল্পের মধ্যে দিয়ে এই শিক্ষাই তুলে ধরেছেন। আল্লাহর কালাম ভালো বীজের মতো এবং আমাদের দিল শক্ত মাটির মতো। শক্ত মাটিতে বীজ বোনার আগে কি করতে হয়? সব কৃষকেই এটা জানে যে শুরুতে এটাকে খুব ভালোভাবে চাষ করে নিতে হয়। ঠিক সেরকমই সরল ও অনুতপ্ত হৃদয়কে আল্লাহ পছন্দ করেন, যা কিনা আল্লাহর কালামের মতো ভালো বীজকে গ্রহণ করার জন্য একেবারে প্রস্তুত। সেরকম দিলেই আল্লাহর নিকটে সন্তোষজনক, যা নম্রতা এবং ভরসার সাথে তার কালাম গ্রহণ করে। তাই কিতাব তাবলীগ করে থাকে,
তোমরা প্রত্যেকে শুনবার জন্য আগ্রহী হও, কিন্তু তাড়াতাড়ি করে কথা বলতে যেও না বা রাগ করো না। সব রকম অপবিত্রতা এবং যেসব খারাপি এখনও তোমাদের জীবনে রয়েছে তা দূর করো। আল্লাহর কালামের যে বীজ তোমাদের দিলের মধ্যে বোনা হয়েছে তা নম্রভাবে গ্রহণ করো। তোমাদের নাজাত করবার ক্ষমতা এই কালামেরই আছে।
আপনার দিলের অবস্থা কেমন? পাক কিতাবে নবীদের দ্বারা আল্লাহ যা বলেছেন সেসব গ্রহণ করার জন্য কি আপনার দিল সরলভাবে প্রস্তুত? আল্লাহর কালাম কি আপনার মনে সঠিকভাবে জায়গা করে নিতে পারছে, নাকি আপনার দিল সেরকম শক্ত পাথরে এবং কাটাগাছে ভরা মাটির মতো? আল্লাহর কালাম ভালো বীজের মতো, কিন্তু তা কেবল সে সকল দিলেই জীবন ও বরকত দান করতে পারে যে সকল দিল প্রকৃতপক্ষে সেই কালামের উপর ইমান আনে এবং তার বাধ্য হয়ে চলে। চলুন এখন আমরা ঈসার বলা আরেকটি কৃষকের গল্প শুনি, যা তিনি জনতার উদ্দেশ্যে বলেছিলেন। এটাকে শ্যামাঘাসের গল্প বলা হয়ে থাকে। কিতাবে লেখা আছে,
ঈসা লোকদের শিক্ষা দেবার জন্য আর একটা গল্প বললেন। গল্পটা এই, বেহেস্তি রাজ্য এমন একজন লোকের মতো যিনি নিজের জমিতে ভালো বীজ বুনলেন। পরে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সেই লোকের শত্রুরা এসে গমের মধ্যে শ্যামাঘাসের বীজ বুনে চলে গেল। শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরল তখন তার মধ্যে শ্যামাঘাসও দেখা গেল। তা দেখে বাড়ির গোলামেরা এসে মালিককে বলল, আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি? তবে শ্যামাঘাস কোথা থেকে আসল? তিনি তাদের বললেন, কোন শত্রু এটা করেছে। গোলামেরা তাকে বলল, তবে আমরা গিয়ে সেগুলো তুলে ফেলব কি? তিনি তাদের বললেন, না, শ্যামা ঘাস তুলতে গিয়ে তোমরা হয়তো ঘাসের সঙ্গে গমও তুলে ফেলবে। ফসল কাটবার সময় পর্যন্ত ওগুলো একসঙ্গে বাড়তে দাও। যারা ফসল কাটে আমি তখন তাদের বলবো যেন তারা প্রথমে শ্যামা ঘাসগুলো জড়ো করে পোড়াবার জন্য আটি আটি করে বাঁধে, আর তারপরে গম আমার গোলায় জমা করে। পরে ঈসা লোকদের ছেড়ে ঘরে ঢুকলেন। তখন তার সাহাবিরা এসে তাকে বললেন, জমির ওই শ্যামা ঘাসের গল্পটা আমাদের বুঝিয়ে দিন। জবাবে ঈসা তাদের বললেন, যিনি ভালো বীজ বোনেন তিনি ইবনে আদম। জমি এই দুনিয়া, আর বেহেস্তি রাজ্যের লোকেরা ভালো বীজ, শয়তানের লোকেরা হল সেই শ্যামা ঘাস। যে শত্রু তা বুনেছিল সে হল ইবলিশ, আর ফসল কাটবার সময় হল এই যুগের শেষ সময়। যারা শস্য কাটবেন তারা হলেন ফেরেস্তা। শ্যামা ঘাস জড়ো করে যেমন আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যুগের শেষের সময়ও ঠিক তেমনি হবে। ইবনে আদম তার ফেরেস্তাদের পাঠিয়ে দেবেন, যারা অন্যদের গুনাহ করায় এবং যারা নিজেরা গুনাহ করে তাদের সবাইকে সেই ফেরেস্তারা ইবনে আদমের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জমায়েত করবেন ও জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন। সেখানে লোকে কান্নাকাটি করবে ও যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে। সেই সময় আল্লাহভুক্ত লোকেরা তাদের বেহেস্তি পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা দেবে। যার শুনবার কান আছে সে শুনুক, আমিন।
শ্যামা ঘাসের গল্পটির মধ্যে দিয়ে মাবুদ ঈসা দুনিয়াকে গমের ক্ষেতের সাথে তুলনা করেছিলেন। যিনি বীজ বুনেছিলেন তিনি ছিলেন ঈসা মসীহ নিজে। ক্ষেতে যে গমের গাছগুলো বেড়ে উঠেছিল তা দিয়ে আল্লাহর উম্মতদের বোঝানো হয়েছে, যারা মসীহের তাবলিগ করা সুসংবাদ শুনে তার উপর ইমান এনেছে। যে শত্রু গমের ক্ষেতের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনেছিল সে ছিল ইবলিশ শয়তান। শ্যামা ঘাসের মাধ্যমে তাদেরকেই বোঝানো হয়েছে যারা আল্লাহর পক্ষ নেয় না, কারণ তারা ঈসার তাবলিগ করা সুসংবাদকে গ্রহণ করেনি। শেষ বিচারের দিনকে এখানে ফসল কাটার দিন দ্বারা বোঝানো হয়েছে, আর গোলাঘরে গম গুদামজাতকরণ দ্বারাই তাদেরকেই বোঝানো হয়েছে যারা আল্লাহর রহমতে বেহেস্তে থাকবার সুযোগ পেয়েছে। কিন্তু যেসব শ্যামা ঘাসগুলো আলাদা করে পোড়ানোর জন্য জমা করা হয়েছে তা দিয়ে সেই সকল লোকদের ইঙ্গিত করা হয়েছে যাকে দোজকের আগুনে চিরকাল ধরে পোড়বার জন্য ফেলে দেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুগণ, আপনাদের অবস্থা কেমন? আপনারা কি গমের মতো নাকি শ্যামা ঘাসের মতো? নিজেকে প্রশ্ন করুন। শেষ বিচারের দিন ঘনিয়ে আসছে, যিনি আপনাকে জাহান্নামের অনন্তকালীন শাস্তি থেকে নাজাত দানের জন্য এসেছিলেন তার বিষয়ে এই সুসংবাদের উপর সমস্ত দিল দিয়ে ইমান আনলে সেদিন আর আপনার কোনো ভয় থাকবে না। শুনুন, ঈসা মসীহ শেষ বিচারের দিনের সম্পর্কে কি বলেছেন।
আমি আপনাদের সত্যিই বলছি, আমার কথা যে শোনে এবং যিনি আমাকে পাঠিয়েছেন তার কথায় ইমান আনে তার অনন্ত জীবন আছে, তাকে দোষী বলে স্থির করা হবে না, সে তো মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে।
শ্রোতা বন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। শ্রোতা বন্ধু, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহর ইচ্ছায় পরবর্তী দিনে আমরা সুসংবাদ থেকেই আমাদের পাঠ চালিয়ে যাব এবং দেখব যে ঈসা কি আশ্চর্যজনকভাবে মাত্র 5টি রুটি ও 2টি মাছ দিয়ে 5000-এরও বেশি মানুষকে খাইয়েছিলেন। আল্লাহ আপনাদের বরকত দান করুন যেন আজ আপনারা ঈসার যে কালাম শুনছেন তা মনে রাখতে পারেন।
যার শুনবার কান আছে সে শুনুক।